পত্রিকার দীর্ঘদিন ধরে কর্মরত একজন সম্পাদক, যিনি বিশ্বশক্তির রাজনীতি বিষয়ে বিশেষজ্ঞ, এমন একটি সম্ভাব্য পরিস্থিতি চিত্রিত করেছেন যেখানে চীন উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণ কব্জা করবে এবং ফলে যুক্তরাষ্ট্র এবং বাদবাকি বিশ্ব পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ দেখবার সুযোগ পাবে। আপনার কি বিশ্লেষণ?
আপনাকে ধন্যবাদ। আসলে বর্তমান সময়ে আমরা উত্তর কোরিয়া নিয়ে বিশ্ব রাজনীতির যে চালচিত্র দেখতে পাচ্ছি, সেই চালচিত্র থেকে এই ধরনের একটি সম্ভাবনার কথা, যে পত্রিকাটির কথা আপনি বললেন যেখানে উল্লেখ করা হয়েছে, এটি কিন্তু আমাদের মধ্যে একটি নতুন করে ভাবনার খোরাক সৃষ্টি করেছে। কেননা আমরা দীর্ঘদিন যাবৎ কোরিয়া ইস্যুতে দেখতে পাচ্ছি একদিকে ছয় জাতি আলোচনা চলছিল, আবার অন্যদিকে আমরা চীনের এক ধরনের নীরবতা যে লক্ষ্য করছিলাম, সেই নীরবতা এখন, এই নীরবতার একটি ভাষা কিন্তু আমরা এখন খুঁজে পাচ্ছি, যেখানে চীন উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে বা গ্রহণ করতে যাচ্ছে বা সেরকম একটি সম্ভাবনা সামনে দেখা দিয়েছে। এবং এই ধরনের সম্ভাবনাকে একদম অমূলক বা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কেননা আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে উত্তর কোরিয়ার সাথে যে চীনের সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু আমরা কোরীয় যুদ্ধের পর থেকেই আমরা জানি যে উত্তর কোরিয়া একদিক দিয়ে সারা বিশ্ব থেকে একটা স্যাংশন তারা তাদের উপরে ইম্পোজ করা হয়েছে, আবার অন্যদিকে কিন্তু চীন নিরবিচ্ছিন্ন ভাবে উত্তর কোরিয়াতে খাদ্য এবং এনার্জি সাপ্লাইটা তারা দিয়ে যাচ্ছে। এবং আমরা এটাও জানি সবাই যে চীন হচ্ছে উত্তর কোরিয়ার সবচাইতে বড় ট্রেডিং পার্টনার। সুতরাং এখন বর্তমান সময়ে উত্তর কোরিয়া যে পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছে, এই বিষয়টি নিয়ে কিন্তু চীনের উপর সঙ্গত কারণে একটি আন্তর্জাতিক চাপ রয়েছে যে চীন কেন উত্তর কোরিয়াকে চাপ সৃষ্টি করছে না। কারণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চীন যদি তার নিজের অবস্থানকে ঠিক রাখতে চায়, তাহলে চীন যেটি করতে পারে সেটি হচ্ছে এখন উত্তর কোরিয়ার যে নিয়ন্ত্রণটি যদি চীন নিয়ে নেয়, তাহলে আপনি যে কথাটি বলেছেন, তাহলে একটি পরমাণু অস্ত্রমুক্ত যে কোরীয় উপদ্বীপ দেখার একটি সুযোগ সেটি হয়তো আসতেও পারে।
ওই সাংবাদিক দ্য ইকোনমিস্ট পত্রিকার প্রাক্তন প্রধান সম্পাদক বিল অ্যামট যেমনটি কিনা বলেছেন যে চীনের এ ধরনের পদক্ষেপ কেবলমাত্র যে ওই কোরীয় উপদ্বীপে বেজিংয়ের অবস্থানকে আক্ষরিক অর্থে জোরালো করবে তাই নয়, বরঞ্চ এতে করে চীন নিজের ভূ রাজনৈতিক অবস্থানটাকে আরও শক্তিশালী করে তুলতে পারবে এবং তার বৈশ্বিক শক্তির মর্যাদাকে আরও বৃদ্ধি করবে এবং সে নিজেকে শান্তি স্থাপনকারী দেশ হিসেবে সহজেই দাবি করতে পারবে। আপনার মূল্যায়ন?
যে আমরা বর্তমান সময়ে যে বিশ্ব রাজনীতিতে চীনের অবস্থান সেটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই, আমরা দেখতে পারি যে চীন কিন্তু আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা দ্বিমেরুকেন্দ্রিক আন্তর্জাতিক একটি ব্যবস্থা থেকে অভ্যস্ত, যেটি 90 দশকের শুরুর দিক পর্যন্ত বিরাজমান ছিল। পরবর্তী সময়ে আমরা দেখছি এক মেরুকেন্দ্রিক মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক মেরুকেন্দ্রিক একটি বিশ্ব ব্যবস্থা, এবং দীর্ঘদিন যাবৎ এই বিষয়টি আলোচিত হচ্ছিল যে এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা কতদিন চলবে, আমেরিকার শক্তি এখন ডিক্লাইন হতে শুরু করেছে, এই অবস্থায় এখন আমেরিকা সম্ভাব্য আমরা ব্যালেন্স অফ পাওয়ারের কথা চিন্তা করি, তাহলে কি হতে যাচ্ছে আমেরিকার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী, সেটি কি রাশিয়া নাকি চীন? আমরা দীর্ঘদিন ধরেই আমরা চীনের যে উত্থান, আমরা সামরিক ক্ষেত্রে বলি বা অর্থনৈতিক ক্ষেত্রে, তো চরম ভাবে তারা উত্থান তারা দেখিয়েছে। এই অবস্থা থেকে কিন্তু আমরা যদি দেখতে পারি যে চীন কিন্তু খুব স্বাভাবিক ভাবেই তারা তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক একটি মোটিভ নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং তারা চাচ্ছে যে তারা কি কনস্ট্রাকটিভ পলিসি অবলম্বন করে কিভাবে বিশ্ব রাজনীতিতে শক্তির যে ভারসাম্য আছে সেই ভারসাম্যটাকে তারা ঠিক রাখতে পারে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেন তারা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্ব ব্যবস্থায় একটি বার্গেনিং একটি অবস্থা যেন তারা সৃষ্টি করতে পারে সেদিকে যাচ্ছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে আমেরিকা যখন আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা, বিশেষ করে তারা বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে ব্যস্ত আছে, অ্যারব স্প্রিং এর পর থেকে আমেরিকার যে ইনভলভমেন্ট আমরা দেখছি, বা ওয়ার অন টেরর যে আমেরিকার ইনভলভমেন্ট দেখছি, সেখানটাই কিন্তু চীন একদমই কিন্তু তারা নিরবতা অবলম্বন করে তারা তাদের অর্থনৈতিক শক্তিকে তারা বৃদ্ধি করার যে চেষ্টায় লিপ্ত ছিল, এবং তারা কিন্তু ধীরে ধীরে তাদের সামরিক শক্তি, তাদের পরমাণু শক্তি সেদিকেও তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্ট রেখেছে। আবার অন্যদিকে কিন্তু তারা, আপনি জানেন যে এই যে ওয়ান বেল্ট ওয়ান রোড, যেটিকে এখন বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ করে তারা কিন্তু একটি নতুন একটি বলয় সৃষ্টি করতে চাইছে, শক্তির বলয়, যে শক্তির বলয় সৃষ্টির মাধ্যমে মেরুকরণের দিকে তারা ধাবিত হচ্ছে। সুতরাং আমরা সঙ্গত কারণেই বলতে পারি যে সামনের যে বিশ্ব ব্যবস্থা আমরা যদি দেখতে পাচ্ছি, আগামী বিশ্ব ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে চীন যেভাবে নিজেদেরকে উত্থান করা প্রয়োজন, তারা ঠিক সেই পথে এগিয়ে যাচ্ছে।
দ্য ইকোনমিস্ট পত্রিকার প্রাক্তন প্রধান সম্পাদক বিল অ্যামট বলছেন যে এরকম সম্ভাব্য একটা চালচিত্রই কম ঝুঁকিপূর্ণ সামরিক বিকল্প, কারণ এর ফলে এশিয়ায় দক্ষিণ কোরিয়া এবং জাপান সহ যুক্তরাষ্ট্রের মিত্রদের উত্তর কোরিয়ার প্রতিশোধমূলক পাল্টা ব্যবস্থার মধ্যে পড়তে হবে না এবং দক্ষিণ কোরিয়ার বিশাল অংশ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। কি মনে হয়?
আপনি আপনি ঠিকই বলেছেন। আসলে দা ইকোনমিস্ট পত্রিকার যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটি আসলে আমাদের কাছে অনেকটাই যথার্থ মনে হচ্ছে। কেননা দক্ষিণ কোরিয়া নিয়ে একদিকে জাপানের একটা চিন্তার বিষয় ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই, তো এইখানটায় যেটি হচ্ছে যে এখন দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার প্রয়োজনে এখন চীনের উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি হয়েছে অনেকদিন ধরেই। বিশেষ করে উত্তর কোরিয়া গত কিছুদিন ধরে যে পরমাণু অস্ত্র পরীক্ষা চালাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে একদিকে রাশিয়ার উপর এবং অন্যদিকে চীনের উপর চাপ সৃষ্টি, সংগত কারণে চীনের উপর বেশি চাপ সৃষ্টি হয়েছে, চীনের একটি নিয়ন্ত্রণ আছে বিধায়। সুতরাং এই দিক দিয়ে এখন চীন যদি এমন একটি পলিসি অবলম্বন করে যে পলিসির মাধ্যমে, এটি হচ্ছে অনেকটা সাপও মরল আর লাঠিও ভাঙল না এই ধরনের একটি নীতি অবলম্বন করা, যার মাধ্যমে আসলে এখন আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত হবে এবং উত্তর কোরিয়ার বিষয়ে যে চীনের যে নীতি, সেই নীতিটিও অপরিবর্তিত থাকবে, ঠিক এইরকম একটি পলিসি নিয়েই হয়তো চীন এগিয়ে যাচ্ছে। এখন দা ইকোনমিস্ট পত্রিকায় যে বিশ্লেষণ করা হয়েছে, সেই বিশ্লেষণের দিকে আসলে সত্যিকার অর্থে চৈনিক রাজনীতি ধাবিত হচ্ছে নাকি অন্যদিকে ধাবিত হচ্ছে, সেটি আমরা ঠিক এখনো নিশ্চিত করে বলতে পারি না। তবে এটিকে নিশ্চিত করে বলা যায় যে চীন নিশ্চিতভাবেই এমন কোন নীতি অবলম্বন করছে যে নীতিতে চীন আন্তর্জাতিক ক্ষেত্রে তার যে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক আছে, সেই সম্পর্কটিকে যেন ধরে রাখতে পারে। আবার অন্যদিকে কোরীয় উপত্যকায় যে শান্তি স্থাপনের বিষয়টি, সেটিও তাদের জন্য একটি চাপের বিষয়, আন্তর্জাতিক চাপ তো রয়ে গেছে, সেটিকে তারা কিভাবে মোকাবেলা করতে পারে সেটিও তারা নিশ্চিতভাবেই একটি ভাবনার বিষয় হিসেবে তারা ভেবে রেখেছে এবং সেই দিক থেকেই হয়তো দা ইকোনমিক্স পত্রিকায় বিষয়টিকে এইভাবে বিশ্লেষণ করা হয়েছে।
চীন যদি উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণ কব্জা করতে পারে, তাহলে অ্যামটের মতে উত্তর কোরিয়া কোরিয়ার যুদ্ধোত্তর পরিস্থিতিতে চলে যাবে, তার নিরাপত্তা বিধান করবে চীনের পারমাণবিক শক্তি এবং সে সুরক্ষার বিষয়ে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা অর্জন করতে পারবে। কি মনে হয়?
কোরীয় যুদ্ধোত্তর পরিস্থিতিতে এখন আমরা যেটা দেখছি, যদিও উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুটি ভিন্ন রাষ্ট্র হিসেবে বিরাজমান ছিল এবং সেই ক্ষেত্রে যদি চীন আমরা নতুন করে দেখি বর্তমান সময়ে উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণকে কব্জা করে, তাহলে কিন্তু সংগত কারণে উত্তর কোরিয়ার উপর আর কোনো দোষ দেওয়ার কোনো সুযোগ থাকে না। কেন উত্তর কোরিয়ার যে পরমাণু শক্তি যা আছে সেটি চীনের পরমাণু শক্তি বিবেচিত হতে থাকবে এবং সেই ক্ষেত্রে চীন নিশ্চিতভাবেই কোরীয় উপদ্বীপে এমন কোনো ঝামেলা সৃষ্টি করবে না যা কিনা দক্ষিণ কোরিয়ার নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে এবং জাপানের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক আছে সেই সম্পর্কের ক্ষেত্রেও যেন কোনো ধরনের তিক্ত অভিজ্ঞতা সৃষ্টি না করে নিশ্চিতভাবে সেই দিকটি একটি বিবেচনার বিষয় হিসেবে কাজ করবে।
উপসংহারে কারো কারো মতে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার একীকরণ চীনের মনঃপুত নয় মোটেই, কারণ চীন মনে করে যে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জ্ঞান, প্রযুক্তি সুযোগ সুবিধে এবং উত্তর কোরিয়ার রিসোর্স দুটো মিলে কোরীয় উপদ্বীপকে এমন একটি রাষ্ট্রে, এমন একটি ভূখণ্ডে পরিণত করবে যেটাকে চীন কোনো ক্রমেই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চায় না ওই এলাকায়।
এটিকে তো নিশ্চিতভাবেই বলা যায়, এটি নিশ্চিতভাবেই বলা যায়। কেননা আমরা জানি যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যে সম্পর্ক আছে, যে আছে সেই সম্পর্ক ঐতিহাসিক তিক্ততার সম্পর্ক এবং সেই তিক্ততার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেকটাই চীনের অবদান রয়েছে এবং সেই কোরীয় বিশ্বযুদ্ধ, কোরীয় যুদ্ধোত্তর পরিস্থিতিতেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেই সময় থেকে পঞ্চাশের দশক থেকে শুরু করে অদ্যাবধি সময় পর্যন্ত চীনের সাথে উত্তর কোরিয়ার যে সম্পর্ক আছে এবং সেই সম্পর্ক কৌশলগত একটি সম্পর্ক, যে সম্পর্ক সবসময় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে একীভূতকরণের ক্ষেত্রে একটি বাধা হিসেবে কাজ করেছে। এবং আমরা দেখেছি উত্তর কোরিয়া সবসময় একটি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা বিরাজমান ছিল, যে শাসন ব্যবস্থাটি আসলে চীনের একটি পছন্দসই শাসন ব্যবস্থা ছিল। সুতরাং আমরা দেখি যদি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া একটি একীভূত রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় বিশ্ব মানচিত্রে, সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কথাটি বললেন এবং যে বিশ্লেষণে যে কথাটি আসলো, সেখানে দক্ষিণ কোরিয়ার যে প্রযুক্তিগত জ্ঞান তার সাথে উত্তর কোরিয়ার যে ভূখণ্ডগত যে অ্যানেক্সেশন সেটি যদি এক হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবেই এই অঞ্চলে কিন্তু একটি নতুন শক্তির উত্থান হবে, যে শক্তিকে মোকাবেলা করা চীনের জন্য একটি কঠিন কাজ হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই শক্তি তখন বিশ্ব রাজনীতির কোন শক্তির প্রতি ধাবিত হবে, সেটি কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ধাবিত হবে নাকি চীনের প্রতি ধাবিত হবে। সংগত কারণে আমরা দক্ষিণ কোরিয়ার যে রিসোর্স এর কথা চিন্তা করি, তাহলে আমরা ধরতে পারি যে সেই একীভূত কোরিয়া কিন্তু তাহলে কিন্তু সেটি অনেকটাই যুক্তরাষ্ট্রমুখী যে শক্তির দিকে ধাবিত হবে, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শক্তি কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে বেশি বৃদ্ধি পাবে। সুতরাং আমি এটি বলতে পারি যে এই ক্ষেত্রে কিন্তু চীন কখনোই চাইবে না যে একীভূত কোরিয়া সৃষ্টি হোক, এবং তারা অবশ্যই চাইবে যে কোরিয়ার যে ভাঙন সেটিকে কিভাবে আরো লিঙ্গারিং করা যায় এবং কিভাবে চীনের শক্তিকে আরো অক্ষুণ্ণ রাখা যায়, সেটি মূল বিষয়। সুতরাং এই ক্ষেত্রে চীন খুব সঙ্গত কারণে উত্তর কোরিয়া নিয়ন্ত্রণ নিতে চাইবে, এটাই স্বাভাবিক।
প্রফেসর ফরিদুল আলম, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।